بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله قولين صباي قولين صلى الله وعلى محمد صلى الله عليه সম্মানিত মা এবং বোনেরা, আমি আপনাদেরকে আবারও বলছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সম্মানিত মা এবং বোনেরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে, এবং এই মানুষগুলিকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। বলেন তো কয় ভাগ? পুরুষেরা বলেন দুই ভাগ, এক ভাগ হলো পুরুষ আর এক ভাগ নারী। এই উভয় শ্রেণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই জন্য যে তারা বিয়ে করবে, পৃথিবীতে আসবে, বড় হবে, বিয়ে করবে, বাচ্চা কাচ্চা হবে, বাড়ি গাড়ি বানাবে, ব্যবসা বাণিজ্য করবে, তারপর একদিন মরে যাবে, এই জন্য সৃষ্টি করেছেন। জবাব দেন, এই জন্য নয়। কি জন্য? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার আনুগত্য করবে, আমার হুকুম মেনে জীবন পরিচালনা করবে, এই জন্য তাদেরকে পাঠিয়েছি। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্য সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ। হে মানব সকল, দাসত্ব করো, আনুগত্য করো, গোলামি করো তোমার ওই রবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের কাজ হলো গোলামি করা। বলেন তো জোরে, আমাদের কাজ কি? পুরুষেরা জোরে বলে, আনুগত্য করা, গোলামি করাই হলো আমাদের ডিউটি, এটি হলো ফরজ। গোলামি কি? গোলামি হচ্ছে আল্লাহ যা যা বলেছেন, আদেশ করেছেন তা মেনে নেওয়া, যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা আদেশ করেছেন তা মেনে নেওয়া, যা যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা। মা বোনেরা, এই পৃথিবীতে আমরা এসেছি আল্লাহর হুকুম পালন করার জন্য, আমরা যেন আল্লাহর গোলামি করি, আল্লাহর হুকুম মেনে চলি। তাহলে কেয়ামতের দিন আল্লাহ জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম বড় কঠিন জায়গা। এই পৃথিবীতে কিছু দায়িত্ব পালন করতে পারলে সঠিকভাবে, তাহলে জান্নাতের রাস্তা আল্লাহ পাক দেখিয়ে দিবেন। সুতরাং এই পৃথিবীতে যতদিন আমরা আছি, একদিন আমাদেরকে মরতেই হবে। এ কথা কি অসত্য না সত্য? এর থেকে মহাসত্য পৃথিবীতে কি আর কিছু আছে? কমিউনিস্টরা, নাস্তিকেরা, মোরতাদরা, তারা তো আল্লাহকে অস্বীকার করে, বলে যে আল্লাহ নাই, বলে নাউজুবিল্লাহ, কিন্তু মরা লাগবে না এই কথা কেউ বলে না। সারা জীবন বাঁচবো, আমি কোনোদিন মরবো না, এই কথা কেউ বলে? তাহলে মৃত্যুকে মানুষ স্বীকার করে, আজ হোক কাল হোক মৃত্যু আমাদের হবে। সেই মরার আগে কিছু আমল আমাদের তৈরি করে নেওয়া উচিত। আমরা তো ভুলে যাই, মা বোনেরা লক্ষ্য করুন, আমরা ভুলে যাই, আমরা স্বামী সন্তান বাড়ি গাড়ি ক্ষমতা ব্যবসা বাণিজ্য আরো চাই, আরো চাই, এর কোনো শেষ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা লি ইবনি ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন, যদি কোনো আদম সন্তানকে একটা মার ধরে সোনা দেওয়া হয়, সে ব্যক্তি বলবে যে আল্লাহ আমার যদি আরো একটা এইরকম মার ভরা সোনা দিতা, যদি দুই নম্বরের মাঠ ভরে যদি সোনা দেওয়া হয়, বলবে আরো একটা মাঠ ভরে যদি দিতাম। তার মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইয়ামলাউ জাউফু ইবনু আদামা ইল্লা তুরাব, মানুষের পেট, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কোনো জিনিস দিয়া ভরবে না। ঠিক কিনা বলে? বাড়ি একটা আছে, মনের মধ্যে আফসোস, আহারে যদি আরো দুটো বাড়ি বানাইতে পারতাম। মতিঝিলে বাড়ি আছে, আহারে গুলশানে যদি দুইটা বাড়ি বানাইতে পারতাম। একটা গাড়ি আছে, যদি আরো দুইটা গাড়ি হইতো, তারপরে এখন আবার লেক্সাস গাড়ি বাইক হয়েছে 1,25,00,000 টাকা দাম, আরে ওইরকম যদি দুইটা গাড়ি আমার থাকতো, এই চিন্তায় ঘুম নষ্ট হয়ে যায়। অমুকের এত সোনা আর আমার এইটু, হয়তো তার আছে 50 ভরি, তারপরেও সে চিন্তা করে আমার এইটু, আরো যদি কিছু হইতো। মা বোনেরা, এই সোনা আপনার সাথে কবরে যাবে না, মৃত্যুর সাথে সাথে স্বর্ণগুলি সব খুলে ফেলা হবে, ঠিক কিনা বলবে? ঠিক কিনা? সব স্বর্ণগুলি খুলে ফেলা হবে, একটা টুকরাও থাকবে না আপনার সাথে। এমনকি এত দামি দামি শাড়ি আলমারি ভরা, একটা শাড়িও থাকবে না, একটা 5টা টুকরা কাপড়ের, সাদা কাপড়ের 5টা টুকরা দিয়া জড়াইয়া, তারপরে আপনার প্রিয় ঘর, যে ঘরটাকে মনের মতো করে সাজাইছিলেন। আচ্ছা মা বোন, একটু চিন্তা করুন তো, আপনার ঘরটা আপনি যেভাবে সাজিয়েছেন, আপনার টয়লেট, আপনার বাথরুমটা যেভাবে সুন্দর করে সাজিয়েছেন, একটু বুকে হাত দিয়ে আপনি বলুন তো, আপনার কবরটাকে কি এখন আপনি সেভাবে সাজাতে পেরেছেন? অর্থাৎ এখন যদি মৃত্যু হয়, তাহলে আপনার কবরটা কি, আপনার বেডরুম তো ভালো, বাথরুমটা যত সুন্দর করে সাজিয়েছেন, কবরটা কি এরকম আপনার হবে? হবে না, হবে না। সেই জন্য এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আখেরাত। মা বোনের আর একটা দৃষ্টান্ত দেই, আপনি বাড়ি যাবেন, হয়তো লঞ্চে যাবেন, লঞ্চে যেতে হলে আপনি যাবেন সদরঘাটে, ওইখানে লঞ্চ ছাড়তে দেরি আছে, সেইখানে ওয়েটিং রুম আছে যেখানে বিশ্রাম করতে হয়, আছে না ওয়েটিং রুম? আপনারা কথা না বললে আমি বুঝি কি, আছে কি না? অথবা ট্রেনে যাবেন কমলাপুর রেল স্টেশন, ট্রেন আসতেও দেরি আছে, ছাড়তেও দেরি আছে, তখন যাত্রীরা বসে কোথায়? ওয়েটিং রুম আছে। এখন ওয়েটিং রুমে মানুষ থাকে কতক্ষণ? ট্রেন আসা আর ছেড়ে যাওয়া পর্যন্ত, ঠিক কিনা বলে? এখন ওয়েটিং রুমে ঢুকে আপনি দেখলেন ওয়েটিং রুমের চেয়ারগুলো ছেঁড়া, ফ্যানে ময়লা লাগানো, চতুর্দিকে দেওয়ালে রং নাই। এই দৃশ্য দেখে যদি কোনো যাত্রী মনে করে, আরে ফ্যানে এত ময়লা, চেয়ারটা ছেঁড়া, ব্যাগটা খালায় থুইয়া সে জামা কাপড় খুলিয়া ফ্যান সাফ করা শুরু করলো, চেয়ার সাফ করা শুরু করলো, বাজার দিয়ে রং কিনে এনে দেওয়ালে লাগানো শুরু করলো, সে কিন্তু যাত্রী। এই জাতীয় কাজ যদি কোনো যাত্রী ওয়েটিং রুমে বিশ্রামাগারে এই কাজগুলি করে সদরঘাটে এবং কমলাপুরে, এই লোকটি সম্পর্কে আপনার ধারণা কি হবে বলো? বলেন সবাই জোরে, পাগল। আচ্ছা, ওরে যদি আপনি পাগল হন, তাহলে এবার ফতোয়াটা নিজের দিকে ঘুরান। আপনি যে বাড়িতে আছেন, এ বাড়িটাও আপনার ওয়েটিং রুম। আজ লাইল আসতে যত বাকি, আর গোসল করাইয়া কবরে থুইতে যত বাকি, এই সময়টুকু আছেন আপনি একটা ওয়েটিং রুমে আপনার বাড়িতে। এই বাড়িতে রং দিচ্ছেন, সাজাচ্ছেন, আরো কি লাগাইলে ভালো হয়, কোন ফুলটা রাখলে ভালো হয়, কোন শোপিসটা রাখলে ভালো হয়, কি ধরনের বেডশিট বেড কভার দিলে ভালো হয়, এই চিন্তা নিয়ে ব্যস্ত আছেন। আমি এটা বলি না যে আপনারা এটা করবেন না, আপনি করেন, কিন্তু এইটা করার সাথে সাথে চিরস্থায়ী ঘর কবর, সেই কবরটাকে সাজাবার জন্য কখনই কি বসে বসে চিন্তা আসছে মাথায় যে আমার কবরটা কেমন হবে? আর সেই চিন্তা করিনি, সেই চিন্তা করিনি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানে গিয়ে সাংঘাতিক কাঁদতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া ওসমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত এবং জাহান্নামের ওয়াজ করেন, তখন তো আপনি এত কান্দেন না, যত কান্দেন কবরের কাছে আসে, এর কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি কবর হলো প্রথম স্টেশন, হাসরের মাঠ পর্যন্ত উঠতে গিয়ে প্রথম স্টেশন কবর, এটা হলো প্রথম থানা, এইখানে যদি কেউ মুক্তি পায় সব জায়গায় মুক্তি পেয়ে যাবে। কবর দিয়ে মুক্তি পাইল, হাসরে, মিজানে, সিরাতে, সব শেষে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে চলে যাবে। আর এই কবরটা হলো প্রথম থানা, এখান থেকে যদি কারো বিরুদ্ধে চার্জশিট হয়ে যায়, এখান থেকে যদি অভিযোগ দায়ের হয়ে যায়, তাহলে তার আর কোনো জায়গায় আর মুক্তি নাই, সব জায়গায় সে আটকা পড়ে যাবে। তাই এই কবরস্থানে আসলে রসুলের ওই হাদিস মনে করে আমি বেশি করে কান দিই, আল্লাহ এই কবরটা আমার জন্য তুমি আসান করে দিও, আমরা বলি আমিন। কবরটা রসুল্লাহ বলেছেন কবর হচ্ছে, হয় কবর হচ্ছে একটা সুরঙ্গ, সুরঙ্গ মানে টানেল, টানেল মানে সুরঙ্গ, সুরঙ্গ বুঝেন, বুঝেন না? হ্যাঁ, সুরঙ্গ, সুরঙ্গ টানেল, গর্ত, গর্ত আর টানেল এক জিনিস না। টানেল বলা হয় ওইটাকে, সুরঙ্গ বলা ওইটাকে যার প্রবেশের পথ থেকে বেরিয়ে যাওয়ার পথ থেকে, এটা হলো টানেল বা সুরঙ্গ। রাসূলুল্লাহ বলেছেন কবর হচ্ছে সুরঙ্গ, হয় এই সুরঙ্গের অপার মাথা জান্নাতের দিকে, নইলে জাহান্নামের দিকে। কবরের মধ্যে যে যাবে তার আমল অনুযায়ী এই কবর থেকেই ডাইরেক্ট জাহান্নাম, এই কবর থেকেই ডাইরেক্ট জান্নাত, সুবহানাল্লাহ। সেই জন্য মা বোনেরা, মরে যাওয়ার আগে জীবনটা যেন আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি। আচ্ছা মা বোনেরা, এই কথা কি আমরা কেউ জানি যে মাহফিলে আসছি আর আমি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যেতে পারবো, এই গ্যারান্টি আমাদের কারো কাছে আছে? বলেন আছে? আমাদের কারো কাছে এই গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কচু পাতার পানি যেমন টলটলায়মান, আপনার আমার জীবনও সেরকম টলটলায়মান, এই আছে এই নাই। প্রিয় মা এবং বোনেরা, কেয়ামতের দিন আমাদের সকলকে উঠতে হবে আল্লাহ পাকের দরবারে, মরে একদিন যেতেই হবে। মরার পরে যখন কবরে রাখা হবে, একটু চিন্তা করেন মৃত্যুর পর আপনার দশাটা কি হবে। নাকের কানে সোনাগুলি খুলে ফেলা হবে, গলার হাতে স্বর্ণগুলি খুলে ফেলা হবে, সাদা একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে, মাথার তলা দিয়ে বালিশটা সরিয়ে দেওয়া হবে, বাচ্চারা কানবে, স্বামী কানবে, মা বাপ কানবে, কিছুক্ষণ কান্দাকাটি হবে, তারপরে গোসল হবে, কাফনের কাপড় পরানো হবে, এরপরে কবরস্থানে নেওয়া হবে। কবরের ভিতরে রাখার পর কেউ কবরে আপনার সাথে যাবে না, এখানে ফেরেশতা চলে আসবে, এসে জিজ্ঞেস করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তিনটা প্রশ্ন। জোরে বলেন, কয়টা প্রশ্ন? যে ব্যক্তি বেঈমান হয়ে মরেছে, মরার সময় কলেমা নিয়ে মরতে পারে নাই, সারা দিন চিন্তা করছে আরো কত সোনা কিনব, আরো কত বাড়ি বানাবো, ছেলের কি হলো, বউর কি হলো, বাড়ির কি হলো, ঘরের কি হলো, সারাটা দিন ২৪টা ঘন্টা সংসার আর দুনিয়া নিয়ে চিন্তা, পরকাল নিয়ে চিন্তা হয় নাই, তসবি নিয়ে বসে নাই, কোরআন নিয়ে বসে নাই, ইসলামী সাহিত্য নিয়ে বসে নাই, পরকালের চিন্তা করে নাই, কবরের চিন্তা করে নাই। মা বোনেরা চিন্তা করুন, ২৪টা ঘন্টার মধ্যে কয়টা মিনিট আপনি পরকালের চিন্তা করেন? কাজী মরার সময় যদি বেঈমান হয়ে মারা যায়, ফেরেশতা জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে? ওই বেটা বা বেটি, ওই মা বা বোন, ওই পুরুষ বা মেয়ে লোক, সে বলবে হায় হাতা লা আদরি, আমি জানি না, আমার রব কে আমি চিনি না। নাউযু বিল্লাহি মিন যালিক, সবাই পড়ে নাউযু বিল্লাহি মিন যালিক। প্রশ্ন করা হবে অমা দীনুকা, তোমার দিন কি? সে বলবে হায় হাতা লা আদরি, আমি জানি না। ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে? বলবে হায় হাতা লা আদরি, আমি জানি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাস শাস্তি শুরু হয়ে যাবে। আর যদি ইমানদার হয়ে মারা যায়, মরার সময় কালেমা মুখে এসেছিল, মরার সময় আজরাইল যখন এসেছে পড়েছে লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালেমার উপরে মৃত্যু হয়েছে, আল্লাহ তাআলা আজকে যারা আমরা কথা বলছি এবং শুনছি আমাদের মৃত্যুর সময় মুখে ইমানের কালেমাটা চালু করে দিও, আমরা বলি আমিন। কালেমা নিয়ে যে মরল, ফেরেশতা জিজ্ঞেস করবে কবরের মধ্যে মান রব্বুকা, তোমার রব কে? সে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? বলবে দীনুনাল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? বলবে নবীনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, সুবহানাল্লাহ বলুন, এবং প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই লোকটি সম্পর্কে তোমার ধারণা কি, ইনি কে? তখন ইমানদার যে সে বলবে হাযা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলুন। এই তিনটি প্রশ্নের জবাব দেওয়ার পর গায়েব থেকে আওয়াজ হবে ফাফরিসু বিল জান্নাহ ওয়াল বিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার এই বান্দা বা বান্দিকে জান্নাতের পোশাক পরায় দাও, আমার এই বান্দা বা বান্দিকে জান্নাতের বিছানা বিছায় দাও, তার কবরটা ইলা মাদ্দা বাসারিহি, তার কবরটা প্রশস্ত করে দাও যদ্দূর তার চোখ যায়, সুবহানাল্লাহ। এরপরে বলা হবে নুম কানাউমুল আরুস, ঘুমিয়ে যাও। দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন স্ত্রী নিয়ে ঘুমায়, তুমিও তেমন আরাম করে ঘুমিয়ে যাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকো। আল্লাহর নিকার বান্দা বান্দিরা কবরের মধ্যে ভাবে ঘুমিয়ে থাকবে, একদিন হঠাৎ এক বিকট আওয়াজ শুনে তাদের ঘুম ভেঙে যাবে, ঘুম ভেঙেই আটকে উঠবে এবং বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় আফসোস আমার এই আরামের ঘুমটা কে ভাঙলো। জবাব হবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এ হচ্ছে আমার রহমানের ওয়াদা। আল্লাহ ওয়াদা করেছিলেন যে কিয়ামতে, আর যে নবীরা সত্য কথা বলেছিলেন ওয়াদা করেছিলেন যে কিয়ামত হবে, আর সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। মা বোনেরা, এই কিয়ামতের ময়দানে যখন আমরা উপস্থিত হব, উলঙ্গ আর উলঙ্গিনী কোন মেয়ে লোকের পরনে একটা সুতা থাকবে না, কোন পুরুষের কাপড়ে মাথায় শরীরে একটা সুতা থাকবে না, পায়ে সুতা নাই, মাথায় কাপড় নাই, শরীরে কাপড় নাই, উলঙ্গ আর উলঙ্গিনী বিবস্ত্র অবস্থায় শত সহস্র কোটি মানুষ হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিস শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকেও কি সেরকম উঠতে হবে? রাসূলুল্লাহ বললেন হ্যাঁ। হযরত আয়েশা কাঁদতেছিলেন আর বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ তখন কি শরম হবে না? রাসূলুল্লাহ বলেছেন মানুষের শরমের চিন্তা থাকবে না, কোন মানুষ মানুষের দিকে তাকাতে পারবে না, প্রত্যেকটি মানুষের চোখ থাকবে উপরের দিকে, ভয়তে জাহান্নামের গর্জন শুনে প্রত্যেকটি মানুষের কলিজা থাকবে গলার কাছে, মানুষ চিল্লাইতে থাকে আর বলবে ইয়াকুলুল ইনসান ওয়াইনাল মাফার। আল্লাহ তাআলা সব কোরআন শরীফে বলে দিয়েছেন লোকেরা চিৎকার করতে থাকবে আর বলবে ভাগ্য কোথায়, পালাবো কোথায়। আল্লাহ তাআলা বলেছেন কাল্লা লা ওয়াজারা, ভাগবার কোন রাস্তা নাই, ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, একমাত্র আল্লাহ ছাড়া ভাগবার পালাবার কোন রাস্তা নাই। মানুষেরা এই হাসরের ময়দানে উঠবে সেদিন, আল ইয়াউমা ইয়াফিরু, সেদিন প্রত্যেকটি মানুষ তার ভাই থেকে বোন থেকে স্ত্রী থেকে স্বামী থেকে ভেঙে যাবে, কেউ কাউকে চিনবে না, স্ত্রী তার স্বামী চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, চিনলেও পরিচয় দিবে না। আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন এবং সন্তান সন্ততি সেদিন কারো কোনো উপকারে আসবে না, আমলনামা ছড়িয়ে দেওয়া হবে, ইমানদারদের সামনে থেকে ডান হাত, বেঈমানের পিছন থেকে বাম হাত, আমলনামা এসে যাবে, আমলনামা পড়ে মানুষ হয়রান হয়ে যাবে। কারণ এই পৃথিবীতে আমরা যা করেছি ভালো মন্দ সব কথা লিপিবদ্ধ হয়ে গিয়েছে, কিয়ামতের দিন এগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে। মা বোনেরা, আমরা যা করি আর যা বলি সব রেকর্ড হয়। ওই শুনুন, আল্লাহ বলছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ এমন কোনো কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে, সব কথা লেখা হয়। মা বোনেরা, আপনারা চিন্তা করেন সব কথা যদি লেখা হয় তাহলে আপনি যেসব গালাগালি করেন আপনার কাজের মেয়েদের সাথে, যেসব গালাগালি করেন, যেসব উচ্চ বাচ্য করেন, প্রত্যেকটি শব্দ লেখা হয়। সুবহানাল্লাহ বলেন, এমন আল্লাহ নিজে বলতেছেন এমন কোন কথা মানুষ বলে না যা লেখা হয় না। তো খারাপ কথা যত কথা বলতেছেন এগুলি রেকর্ড হয়ে যাচ্ছে, কিয়ামতে এই সব কথার জবাব দিতে হবে। আল্লাহ আপনারে মুখ দিছে, কতগুলি কথা বাজে কথা বলছেন, কতগুলি মিথ্যা কথা বলছেন, এগুলি রাত্রে শুয়ে শুয়া আপনি যখন রাত্রে শুতে যাবেন, পাপের থেকে বাঁচার পথ বলে দিই, রাত্রে যখন শুতে যাবেন শুয়ে শুয়ে একটু চিন্তা করেন যে আল্লাহ তাআলা আজকের দিনের বেলায় আমি কতগুলি মিথ্যা বলছি, চিন্তা করেন আপনার মনে আসবে, কি বলেন মনে আসবে না ভাই, বলেন না কেন কথা? রাত্রে শুয়ে শুয়ে আপনারা সবাই চিন্তা করুন, ঘুমাবার সময় আল্লাহ কয়টা মিথ্যা কইছি, কতগুলো ওয়াদা খেলাপ করছি, কয়টা গালি দিছি, কয়টা হাবিজাবি কথা বলছি। এরপরে তওবা করেন যে আল্লাহ তাআলা এগুলি তো আমি না বললেও পারতাম, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, এই ধরনের বাজে কথা গালাগালি করা এগুলি আমি আর করব না। প্রিয় মা বোনেরা, উপস্থিত ভাইয়েরা, আমরা কি চিন্তা করেছি সময়ের কত দাম? আমি যদি বলি যে পৃথিবীতে সব থেকে দামি জিনিসের নাম কি বলেন তো, বলেন নাম কি? সময়। আর পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে, ওয়েস্টেজ করে কোন জিনিসে? সময়। একদিন আমরা মরে যাব, হায়াত পাইছিলাম 60 বছর 70 বছর বা 80 বছর, কতটা সময় নষ্ট করলাম মা বোনেরা, একটু মাথা খাটান, সময় কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। দৈনিক টেলিভিশনের সামনে আপনি কতক্ষণ বসেন হিসাব করেন, যদি দিনে এবং রাত্রে 1 ঘন্টা বা 2 ঘন্টা টেলিভিশন দেখেন তাহলে সপ্তাহে কয় ঘন্টা, মাসে কয় দিন, বছরে কয় মাস, এভাবে যদি হিসাব করেন দেখবেন আপনার জীবনের যদি 50 বছর বয়স হয়ে থাকে তাহলে অন্তত 15 বছর আপনি টেলিভিশনের সামনে বসা ছিলেন। কথা কি বুঝে আসতেছে না বুঝতেছে না? গল্পের আড্ডায় কোনো কাজ নাই, কোরআন নিয়ে কথা নাই, হাদিস নিয়ে কথা নাই, ভালো নিয়ে কথা নাই, মন্দ নিয়ে কথা নাই, এক জায়গায় বসে খালি গল্প করতেছেন, গল্প আর গল্প। স্বামী কি করছে, মায় কি করছে, শাশুড়িতে কি করছে, শ্বশুরি কি করছে, গ্রামে কি হয়েছে, অমুক জায়গায় কি হয়েছে, এইসব কথা বলতে বলতে জোহর গেল, আসর গেল, এশা গেল, রাতের পর রাত গেল। তাহলে এই যে বাজে কথা বলবো ঘন্টার পর ঘন্টা যেভাবে গল্প করেছিলেন, সব গল্পের সময়গুলি, বেকার সময়গুলি যদি এক জায়গায় করা যায় কয়েক বছর হবে আপনার সারা জীবনে, তাহলে আল্লাহর জন্য সময় দিয়েছিলেন কতটুকু? আহারে আহারে, মানুষে বলে মা বোনেরা, মানুষে বলে যে এই এত সকালে এখনো বিয়ে হইল না, এখনই কি ইবাদত করবে, তারপর বিয়ে করছি বাচ্চা টাচ্চা হয় নাই এখন কি ইবাদত করবো, একটু পরে করি। আমার মা বোনেরা একটু লক্ষ্য করো, আপনার যখন চোখ দুটো ভালো ছিল তখন এই চোখ দিয়ে কোরআন পড়েন না, আপনার যখন ভালো করে শুনতেন কান দিয়া তখন আপনি কোরআনের কথাগুলি শোনেন না, আপনার যখন হাঁটা চলার ক্ষমতা ছিল তখন ইসলামী আন্দোলনের জন্য সময় দেন নাই, যখন আপনি বুড়া হয়ে গেলেন চোখে দেখেন না তখন চশমা, হাই পাওয়ারের চশমা দিয়া কোরআনের উপরে চোখ বুলাইতেছেন, যখন আপনার শোনার শক্তি কমে গেছে তখন কান গভীর মনোযোগ সহকারে দু একটি কথা শুনতে চেষ্টা করতেছেন, আপনি এখন ঘুম আসে না, নামাজ পড়তে দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, বসে বসে বলা লাগে, এই যৌবনকালে চোখ ভালো থাকাকালীন, কান ভালো থাকাকালীন, স্বাস্থ্য ভালো থাকাকালীন, ভালো শরীর দ্বারে আল্লাহরে দিলেন না, যখন বুড়া হয়ে গেছেন বুড়া শরীর চোখে দেখেন না, এই সময় আল্লাহরে আপনা আপনি নিজেকে শোভে দিলেন, আল্লাহ তাআলা এই বার্ধক্যের শরীর, আপনি তো ইবাদত করতে পারবেন না, ইবাদতের সময় তো এখন, যাদের এখনো বার্ধক্য আসে নাই এখনই তো তাহাজ্জুদের সময়, রাত 12টা 1টা 2টা বাজতেছে, আপনি তো নামাজ পড়তে পারেন, আপনি তো 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারতেন। মা বোনেরা এই কথাগুলি কাজে লাগবে আসরের মাঠে। আর একটি কথা বলি, বলবো জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, বেহেশতি যারা বেহেশতে যাবে তাদের মনে কোনো কষ্ট থাকবে না, একটা কষ্ট হবে, একটা কষ্ট মনে পীড়া দেবে, সেটি হলো আরে আল্লাহ দুনিয়ায় অমুক অমুক সময় খামাখা বসেছিলাম, খামোখায় মানুষের গালাগালি করছি, মেজাজ খারাপ করছি, খামোখায় গল্প করে সময় নষ্ট করেছি, ওই সময়টুকু যদি জিকির করতাম, ওই সময়টুকু যদি নামাজ পড়তাম, ওই সময়টুকু যদি তেলাওয়াত করতাম তাহলে জান্নাতে অন্যদের মতো আরো ভালো জায়গা পাইতাম। সুবহান, মা বোনেরা মরে গেলে পরে আপনার সাথে কেউ যাবে না, ওই পরকালে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী থাকবে না, সেই জন্য বেশি করে আল্লাহ মুখী হয়ে যান, কথা কম বলেন, গালাগালি মানুষকে গালাগালি কম দেন, মানুষকে সন্দেহ কম করুন, মানুষের উপরে অবিচার কম করুন, মানুষের উপরে সুবিচার করতে চেষ্টা করুন, মানুষকে ভালোবাসুন। আপনি আল্লাহ তাআলা নবী বলেছেন যে ব্যক্তি সৃষ্টির আকাশের নিচে যারা বাস করে প্রাণী জগৎ মানুষের উপরে যে দয়া করবে আকাশওয়ালা তার উপরে দয়া করবে। সুবহানাল্লাহ বলে, তুমি যদি মানুষের প্রতি দয়া করো মানুষের যিনি বানাইছেন সেই আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক মেয়ে লোক আছে তাদের ঘরের কাজের লোকদেরকে কষ্ট দেয়, অবশ্য ঢাকায় এরকম নাই, এইখানেই বুঝি কাজ করে নাই, চামচ দিয়া চামচ পোড়াইয়া শেখা দেয়, পত্রিকায় পড়ছি না আমরা, নিজের ছোট্ট বাচ্চা টেলিভিশন দেখে আপত্তি নাই, কিন্তু কাজের মেয়ে সেখানে আসলো কেন? কাজের যারা কাজ করে ওই মেয়ে লোকগুলি, কাজের মেয়ে বা কাজের ছেলে, ওদেরকে উঠতে হয় সকালে, একেবারে সকালে সকলের আগে, আর ঘুমাইতে যাইতে হবে সকলের শেষে, ঘুমাবে সকলের শেষে, উঠবে সকলের আগে, অনেক গৃহিণী চিন্তাও করেন না তার কাজের মেয়েটি কতটা কাজ করতে পারে, দুই বালতি কাপড় দিয়ে দিল এমন একটা মেয়েকে যেটা জাগাইতেও পারে। এই জন্য বিশ্ব নবী রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ বক্তৃতা সুবহানাল্লাহ বলেন আগেই আরাফাতের মাঠে তিনি বলেছিলেন, খবরদার তোমরা তোমাদের অধীনস্থদেরকে ভুলে যেও না, তাদের অধিকার আদায় করো। এমনকি ইন্তেকালের সময় যখন রাসূলুল্লাহ ইন্তেকাল করেন, জামাইয়ের কথা বলেন নাই, মেয়ের কথা বলেন নাই, নাতির কথা বলেন নাই, যখন শেষ নিঃশ্বাস বেরিয়ে যান দুইটা কথা বলেছেন, আসসালাম আসসালাম ওয়ামা মালাকাত আইমানুকুম ওয়ামার উম্মতেরা, নামাজ 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 আদায় করো ঠিক মতো, আর তোমাদের অধীনস্থ কাজের লোকদের প্রতি অত্যাচার করো না। এমন তো হতে পারত তোমার বাড়িতে যারা কাজ করে তোমার ছেলে আর মেয়ে অন্য কারো বাড়িতে এরকম কাজ করতে পারত, সেদিক থেকে তো আল্লাহ তোমাকে এই পজিশনে এনেছে যে আল্লাহ দুইটা বান্দা বান্দি তোমার বাড়িতে কাজ করো, তাদেরকে তুমি যেমন খাও তাদেরকে ওর কাছাকাছি খেতে দিও, ওদেরকে ভালো করতে দিও, তাদের শীতের দিকে লক্ষ্য রেখো, তাদের কষ্টের দিকে লক্ষ্য রেখো, আল্লাহ তোমার প্রতি তোমার দিকে লক্ষ্য রাখবেন, তোমার রহমত নিয়ামত বাড়াই দিবেন। সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। মা বোনেরা, যেহেতু পত্র পত্রিকায় প্রায় দেখা যায় সেই জন্য আমি এই কথাগুলি এখানে আনলাম। মা বোনেরা, এই পৃথিবী থেকে একদিন আমাদের বিদায় হতে হবে। আমি এই জিনিসটার উপর বেশি জোর দিলাম, গালাগালি করা, রাগারাগি করা আর সন্দেহ করা, এটি একটি রোগ। ইন্না বাদা যাম্মি ইসমুন, আল্লাহ তাআলা বলেছেন কোন কোন ধারণা এমন যে মানুষকে গুনার দিকে ঠেলে দেয়, বড় গুনাহ হয়ে যায়। যে জিনিস আপনি জানেন না, আন্দাজ এবং অনুমানের উপরে কারো প্রতি সন্দেহ করলে পরে এটি একটি গুনাহ শামিল হয়ে যাবে। সেই জন্য সন্দেহ প্রমাণ হওয়া ঠিক নয়। মানুষের প্রতি ইনসাফ করা, পাঁচ ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করা, এ কাজগুলি আপনি করবেন। হযরতে ফাতেমা, এই কথাটা বলি আমি শেষ করে দেব, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকালের সময় বলেছিলেন, আলী তার স্বামীকে বলতেছিলেন, আলী আমার মৃত্যুর পর যদি আমি রাতে মরি তাহলে তাড়াতাড়ি করে জানাজা করে দিবে, দিনের অপেক্ষা করবা না, খুব কম লোককে জানাইবা, বেশি লোককে জানাইবা না, এবং খুব পর্দা করে আমাকে কবরের দিকে নিয়ে যাবে। হযরত ফাতেমা রাতের বেলায় মারা গেল, তার ওসিয়ত অনুযায়ী হযরত আলী কিছু লোককে দাওয়াত দিলেন, বেশি মানুষকে বললেন না। তারপরে জানাজা হলো, কবর খনন করা হলো, কবরের মধ্যে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন। মা বোনেরা লক্ষ্য করে শুনুন, হযরত ফাতেমার কবর, কবরের ভিতরে নেমে হযরত ফাতেমার লাশ তখন আসেনি, কবরের ভিতরে নেমে তিনি বলছেন, কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে শোয়ানো হবে, তুই কি জানিস আজকে তোকে তোর মধ্যে যাকে শোয়ে রাখবো তিনি হচ্ছেন রসুলের কলিজার টুকরা, হযরত হাসান হোসেনের মা। এ কবর তুই কি জানিস কারে রাখা হবে তোর মধ্যে, তোর মধ্যে রেখে যাবো তাকে যিনি আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী তিনি। তোর ভিতরে যাকে রাখবো চিনিস তিনি কে, তিনি হচ্ছেন জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন তিনি, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। তুই কি জানিস কাকে রাখবো তোর মধ্যে আজ, তিনি হচ্ছেন আল্লাহর পরে আকাশে এবং জমিনে যার মর্যাদা সব থেকে বেশি সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, রাসূলের নয়নের মণি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর মধ্যে রেখে যাব, খবরদার দেয়া তুমি করবি না। হযরত আবু যর তার কানের মধ্যে আওয়াজ এলো, কে যেন বলছেন দূর থেকে, কে যেন বলছেন, আবু যর আমি হাসান হোসেনের মা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে আমি তাও চিনি না, আমার ভেতরে ইমান এবং আমল নিয়ে যে আসবে সে শান্তি পাবে, এর বিপরীত হলে শাস্তি পাবে। হযরত আবু যর চিৎকার মেরে কবর থেকে উঠে আসলেন, জীবনে তিনি ঘর সংসার করতে পারেননি। মা বোনেরা, হযরত ফাতেমাকে যদি কবর না চেনে রাসূলুল্লাহর মেয়ে যদি কবর না চেনে তাহলে আপনি আর আমি কোন কাজে লাগি? মা বোনেরা, আজকে আমরা ওয়াদা করি আমাদের বাকি জীবনটুকু আল্লাহর ওয়াস্তে বাকি জীবনটা তৈরি করি, আমাদের জীবনের ম্যাক্সিমাম সময় যেন আল্লাহর জন্য দিতে পারি। তার অর্থ এই নয় যে আপনি সংসার করবেন না, আপনার রান্না বান্না সংসার ইত্যাদি এগুলি তো করবেন, এগুলি আপনার ইবাদত। আমার মূল বক্তব্য হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজকে ঠিকভাবে আদায় করুন, শরীয়ত যে পর্দা করতে বলেছে সেই পর্দা করুন, সন্তানদেরকে মানুষ বানাবার জন্য চেষ্টা করুন, প্রত্যেককে নসিহা করুন, প্রত্যেককে নসিহা করুন, প্রত্যেককে বলেন নামাজি হওয়ার জন্য, পর্দা করার জন্য, নিজে ভালো হন অন্যকে ভালো বানান। এই জন্য ইসলামী আন্দোলনের শরীক হওয়া প্রয়োজন। ইসলামী আন্দোলনের এখানে অনেক ইউনিট আছে, এই শহরে শত শত ইউনিট আছে। মা বোনেরা সেখানে বসেন, দর্শে কোরআন হয়, দর্শে হাদিস হয়, ইসলামী শরীয়তের উপরে আলোচনা হয়, এগুলি আপনারা বসবেন জানবেন। এগুলি যত জানবে মন তত পরিষ্কার হবে, ক্লিয়ার হবে, আল্লাহর রাস্তায় তত বেশি বেশি আসতে পারবেন। মা বোনেরা, একদিন আমরা সবাই চলে যাব এই পৃথিবীর থেকে, আমরা যেন কেয়ামতে আল্লাহর কাছে আসামি না হই, আমরা যেন সত্যিকারের আল্লাহ বান্দা বান্দি হতে পারি কেয়ামতে, আর আল্লাহ যেন আমাদের জন্য তার জান্নাতটাকে ওয়াজিব করে দেন, এই অবস্থা যেন হয়। আল্লাহ যেন সে তৌফিক দেয়, আমরা বলি আমিন। আল্লাহর নাম রহমান রহিম, গাফুর এবং গাফফার। গুনাহ করা খুবই স্বাভাবিক, আপনারাও গুনাহ করেছেন, আমরাও গুনাহ করেছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা, নিঃসন্দেহে আমি ক্ষমাশীল দয়াবান, যে আমার কাছে তওবা করে আমলে সালেহ করে আমি তাদের গুনাহ খাতাকে মাফ করে দিই। আমরা বলি আমিন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন, আমরা বলি আমিন। মা বোনেরা, আপনারা মেহরবানি করে নামাজি হন, দিনদার হন, পর্দা করুন, পর্দায় থাকুন। পর্দা সম্পর্কে আমি আবারও বলতে চাই, কোরআন এবং হাদিস যেভাবে পর্দা করতে বলেছে আপনি সেভাবেই নিজেকে পর্দা করে চলুন এবং ইসলামের হুকুম এবং আহকাম মেনে চলুন। কোরআন শরীফ প্রত্যেকের বাড়িতে রাখুন, তাফসির রাখুন, তাফহিমুল কোরআন বিশ্ববিখ্যাত তাফসির, ফি জিলালিল কোরআন বিশ্ববিখ্যাত তাফসির, এই তাফসিরগুলি আপনারা পড়ুন এবং সন্তানদেরকে দীন ও ইমানের উপরে চালাবার জন্য চেষ্টা করুন। আসমা নামে একজন প্রশ্ন করেছেন, এক বোন, কাদিয়ানি কে? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কে? নবী কেন নবী মানব না? আশ্চর্য কথা, কাদিয়ানি কি? কাদিয়ানি হচ্ছে একটা জায়গার নাম, গতকাল আমি বলেছি, এ ব্যাপারে আজকে বেশি বলবো না। আপনারা গতকালকে ক্যাসেট সংগ্রহ করবেন, এটা ক্যাসেট হয়েছে না সভাপতি সাহেব? গতকাল ক্যাসেট হয়েছে এবং কাদিয়ানিদের এই ক্যাসেটটি প্রত্যেকের ঘরে সংগ্রহ করা উচিত বলে আমি মনে করি। কারণ গতকালকে আমি যে বক্তব্য রেখেছি, যারাই কাদিয়ানি সমাবেশ করেন, কাদিয়ানিদের বিরুদ্ধে একটা আলোচনা করেন, কাদিয়ানিরা খারাপ, ওদের আকীদা খারাপ, কিন্তু কি কারণে খারাপ এগুলি বিশদ ব্যাখ্যা বলার সময় থাকে না, যেহেতু বক্তা থাকে অনেক, সবার সময় কারো পাঁচ মিনিট কারো তিন মিনিট, এর মধ্যে বলবে কি? কিন্তু কালকে তো বক্তা ছিলাম আমি একা কাদিয়ানিদের সম্পর্কে, এবং আমি প্রায় দুই ঘন্টা কথা বলেছি কালকে কাদিয়ানিদের, খাতমে নবুয়তের উপরে এবং কাদিয়ানিদের উপরে অথেন্টিক কথা বলেছি। গোলাম মোহাম্মদ কাদিয়ানি কি কি বলেছে, কোন বইতে বলেছে, সে বইয়ের কত নম্বর পৃষ্ঠায় বলেছে উল্লেখ করে আমি বলেছি। সুতরাং আপনারা কাদিয়ানিদের কালকের যে বক্তব্য আমি রেখেছি সেই বই, সেই ক্যাসেট আপনারা কিনে নিয়ে যাবেন এবং বিংশ শতকের মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিক, আমরা বলি আমি। তার লেখা কাদিয়ানি সমস্যা এবং খাতমে নবুয়ত বই 33 টাকা দাম, কিন্তু তাফসীর মাহফিল উপলক্ষে মাত্র 25 টাকা দাম দুইটা বই। আপনারা যাওয়ার সময় মা বোনেরা ভাইয়েরা সবাই এই দুইটা বই নিয়ে যাবেন, তাহলে এই প্রশ্নের আপনি জবাব পাবেন। আধুনিক প্রকাশনী থেকে আপনারা বই দুটি সংগ্রহ করবেন, এখানে আধুনিক প্রকাশনীর স্টল আছে, আপনারা নিয়ে যাবেন। জেসমিন প্রশ্ন করেছেন, তাবিজ করে কি কারো ভাগ্য পরিবর্তন করা যায়? না, তাবিজ দিয়ে ভাগ্য পরিবর্তন হয় না। ভাগ্য পরিবর্তনের মালিক হচ্ছেন কে? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। এই কথার উপরে আমরা ঈমান রাখি কিনা বলেন, সবাই বলেন। তার মানে হচ্ছে আমার কল্যাণ আমার অকল্যাণ, আমার মঙ্গল আমার অমঙ্গল, আমার ভালো আমার মন্দ কে করতে পারেন? পুরুষেরা জোরে বলেন, মা বোনেরা শুনলেন তো, ভাগ্য ভালো বানাবার মন্দ বানাবার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তাবিজ দিয়ে, মাদুলি দিয়ে অথবা কোনো পাথর দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায় না। তাবিজ দিয়ে আর মাদুলি দিয়ে আর পাথর ব্যবহার করে ভাগ্য যদি পরিবর্তন হইতো, তাহলে এই পাথরের ব্যবসা যারা করে, তাবিজের ব্যবসা যারা করে, তাদের গুলশানে চারটে পাঁচটা বাড়ি হয়ে যেত। ওরাই তাবিজ বেশি খরচ করে খায়, ফু বেশি খায়, ফু দিয়ে তাও পয়সা নেয়, মানে ফু বিক্রি করে, তাবিজ বিক্রি করে, ফু বিক্রি করে, পাথর বিক্রি করে, পত্রিকায় বিজ্ঞাপন দেয়, আখেরি চ্যালেঞ্জ স্ট্যাম্পে লিখে দেওয়া জলমের মতো চ্যালেঞ্জ, অমুক মায়ের কাছে যান, অমুকের কাছে যান, সারা জীবনের সমস্যা শেষ, এইভাবে পত্র পত্রিকায় প্রায় আসে, আসে না? ওগুলো পত্রিকায় দিতে, বিজ্ঞাপন দিতে পয়সা খরচ হয় না? কথা বল না কেন? এই পয়সা খরচ করিয়া এত তাবিজ বেচা, এত সমস্যার সমাধানের জন্য এত বিজ্ঞাপন, এই সমস্যা যা দিয়ে করো সেগুলি তো তোমার পকেটে আছে, ভ্যানিটি ব্যাগে আছে, এইগুলো দিয়ে তোমার নিজের ভাগ্য বানাও না কেন? তোমার কেন ইন্ডাস্ট্রি হয় না 10-12টা, গার্মেন্টস ফ্যাক্টরি হয় না কেন 6-7টা, তুমি কেন প্রধানমন্ত্রী হয়ে যাইতে পারো না, কেন বাংলাদেশটারে কিনা এইটার একটা রাজা মহারাজা হইতে পারো না? এগুলি বোঝা দরকার। কমন সেন্সের, কমন বাদ দিয়া শুধু সেন্সে যদি থাকে, তাও মানুষের চিন্তা করা উচিত, তাবিজ দিয়া পাথর দিয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায় না। তবে হ্যাঁ, তাবিজ দিয়ে মানুষকে ক্ষতি বৃদ্ধি ইত্যাদি করতে পারে, এটি হচ্ছে কুফরি কালাম, সুরা ফাতেহা অথবা সুরা ইখলাস বা যে কোনো সুরাকে উল্টাইয়া লিখিয়া যদি হাবিজাবি কেউ করে অথবা নকশা লেখে লাল কালি সাদা কালি নীল কালি দিয়ে কোনো হাবিজাবি ইত্যাদি কুফরি কালাম করে, তো এ দিয়ে ক্ষতি করা যায়, সেই ক্ষতি যাতে না হয় সেজন্য আপনার তাবিজ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা কি সবাই বিশ্বাস করি? বলেন করি, সবাই বলেন করি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লক্ষ্য করে শুনুন মা বোনেরা, দুইটা সূরা আমল করেন, হাদিস থেকে বলছি, সূরা ফালাক, সূরা নাস, ফজরের পরে তিনবার পড়বেন আর রাত্রে ঘুমাবার সময় তিনবার পড়বেন। গায়ে যেমন হাতে তেল মাখিয়া সেই তেল গায়ে যেমন মালিশ করে, এই দুইটা সূরা তিনবার পড়িয়া তারপরে দুই হাত এক জায়গায় করে ফু দিয়ে হাতটা, হাত দুটো মাথা থেকে শুরু করে শরীরের যত জায়গায় হাত পৌঁছে সব জায়গায় তেল মাখার মতো এইভাবে ডলে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইটা যে ব্যক্তি করবে দিনে এবং রাতে, দুষ্ট জেন, দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বললেন, এরপরে আপনার তাবিজ ঝুলোবার কোনো জরুরত নাই, বিশ্বাসের কমতি হলেই এগুলি ঝুলানো লাগে, তাবিজ ঝুলানো, তারপরে কি বলে এই সুতা গিরা দেওয়া, কোনো পীরের কাছে গেল, পিসা ফু দিল আর সুতা গিরা দিল কতগুলা, জায়েজ নাই, জায়েজ নাই। বাচ্চাদের গলা, ছোট ছোট বাচ্চা মানুষ, এত তাবিজ আমি দেখেছি বিভিন্ন জায়গায়, বাচ্চার চান্সে দোয়া নিতে হুজুর একটু দোয়া করে দেন, ফু দিয়ে দেন, ফু দিতে গিয়ে দেখি গলায় এত তাবিজ, বাচ্চা যদি কথা বলতে পারতো তাহলে বাচ্চা বলতো যে আমি কি অপরাধ করছি যে দুনিয়া আসার পরে এতগুলো ঢোল আমার গলে ঝুলে দিল, আমি তো দাঁড়াইতেও পারি না। আশ্চর্য কথা, এগুলো নিয়ম নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলি করেন নাই, সাহাবাই কেরাম এগুলি করেন নাই, অবশ্য ঝাড় ফুঁক করেছেন, হাদিসের মধ্যে ঝাড় ফুঁকের কথা আছে, তাবিজের কথা নাই। মহিলাদেরও ইসলামের দাওয়াতি কাজ করতে হবে, এ ধরনের কোরআন ও হাদিস ভিত্তিক কোনো নির্দেশ থাকলে অনুগ্রহ করে বলুন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। এখানে আল্লাহ তাআলা ইসতিসনা করেন নাই, ইসতিসনা মানে পার্থক্য করেন নাই, ডিফারেন্স করেন নাই, এভাবে বলেন নাই যে এই আমার এই হুকুম পুরুষদের জন্য, মেয়ে লোকদের জন্য নয়। আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, এখানে আকিমু এই শব্দের মধ্যে, এই হুকুমের মধ্যে সামিল পুরুষ এবং নারী উভয়, না শুধুমাত্র পুরুষ অথবা শুধুমাত্র নারী, উভয় সামিল, আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, নারী পুরুষ সকলকে আল্লাহ পাক হুকুম করেছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা আরেক জায়গায় আকিমু বলেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন প্রতিষ্ঠা করো আর এ ব্যাপারে কোনো মতবিরোধ করো না। ওখানে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, পুরুষ এবং নারী উভয়কে যেমন হুকুম করা হয়েছে দিন প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠার আন্দোলন করো, এখানে পুরুষ এবং নারীকে আলাদা করা হয় নাই, উভয়কেই সামিল করা হয়েছে। সুতরাং মা বোনেরা, ইসলামী আন্দোলন এ শরীক হওয়া পুরুষের জন্য যেমন আল্লাহর হুকুম, মেয়েদেরও প্রতিও তেমন আল্লাহর হুকুম। তবে পুরুষের চাইতে মেয়েদের চাপ, মেয়েদের কাজের দায়িত্ব পুরুষের থেকে কম। পুরুষের আজান দিতে হয়, একামত দিতে হয়, ইমামত করতে হয়, জেহাদ করতে হয়, অনেকগুলি দায়িত্ব পুরুষের বেশি। মহিলাদের আজান দিতে হয় না, একামত দিতে হয় না, ইমামত তো লাগেই না, তারপরে জেহাদ তাও করতে হবে। যদি আল্লাহ যদি জেহাদ দেশের মুসলিম রাষ্ট্রপ্রধান, ইসলামী রাষ্ট্রের প্রধান আমিরুল মোমিনিন যদি হুকুম করেন এখন জেহাদে সামিল হতে হবে নারী পুরুষ সবাইকে, তখন পুরুষও নামবে, মহিলারাও শরীক হবে। তা না হওয়া পর্যন্ত মেয়েদের প্রতি জেহাদও ফরজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেহাদের ফজিলত নিয়ে কথা বলতেছিলেন, তখন জেহাদ করলে শহীদ হলে জান্নাতে চলে যাবে, মেয়েরা বললেন ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো জেহাদ করে শহীদ হয়ে জান্নাতে যাবে, আমাদের অবস্থা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ঘর তোমাদের জেহাদ, তোমরা ঘরে থাকো এবং ঘরে বসে সন্তান প্রতিপালন করো, সন্তানদেরকে দিনদার ইমানদার নামাজি পরহেজগার বানাও, এটাই তোমাদের জেহাদ। সুবহানাল্লাহ। তো সেই জন্য মহিলাদের দায়িত্ব পুরুষের মতো অতটা নয়, এর থেকে কম। তবে মেয়েরা ইসলামী আন্দোলনের শরীক হবে, কারণ ইসলাম যদি সে নিজে না জানে এবং অন্যদেরকে না জানায় তাহলে ইসলামের পক্ষে কাজ হবে কেমনে? কারণ হচ্ছে দেশের জনগণের অর্ধেক জনশক্তি নারী, অর্ধেক জনশক্তি কি নারী। কাজেই নারীরা যদি ইসলামের পক্ষে না আসেন, ইসলামের কাজ না করেন, ইসলামের পক্ষে যদি ভোট না দেন, তাহলে তো ইসলাম পাওয়ারে যাবে না। এই যে গত নির্বাচন, এই নির্বাচনে ইসলামপন্থীরা যে ক্ষমতায় এলেন, আমি তো মনে করি এখানে মহিলাদের অবদান 100 ভাগ বেশি। আলহামদুলিল্লাহ, আমি 100 ভাগ বললাম, 100 ভাগ বেশি, আলহামদুলিল্লাহ। কসরের নামাজ সম্পর্কে জানতে চাই, কতদূর এবং কিভাবে গেলে কসরের নামাজ পড়তে হবে? কসরের নামাজ 48 মাইল, কিলোমিটার নয়, 48 মাইল পথ অতিক্রম করা, অর্থাৎ 3 দিনের পথ অতিক্রম করা। সেটা যদি 15 দিনের নিচে হয় তাহলে আপনি কসর করবেন, আর যদি 15 দিনের বেশি হয় তাহলে আপনি মুকিম হবেন, কসর আপনার করতে হবে। আবার যদি এমনটি হয় যে আপনার আস ফেরাটা, বাড়িতে ফেরাটা ঠিক নেই, 2 মাস 3 মাস 4 মাস কখন যাবেন ঠিক নেই, এরকম যদি হয় তাহলে আপনি মুসাফির থাকবেন, আর যদি নির্দিষ্ট হয় তাহলে মুকিম হয়ে যাবে, আর 15 দিনের কম যদি হয় তাহলে আপনি কসর করবেন। কসর হচ্ছে ফরজ 4 রাকাত নামাজগুলিকে 2 রাকাত আদায় করা। আর এই কসর যখন হয়, মুসাফির আপনি যখন থাকবেন, তখন আপনার জন্য সুন্নত পড়া জরুরি নয়, ইচ্ছে করলে পড়তে পারেন, না ইচ্ছে করলে না পড়লে কোনো গুনাহ হবে না, কারণ ফরজ যেখানে কনসেশন সেখানে সুন্নতের প্রশ্ন ওঠে না। আর এক বোন তিনি লিখেছেন, আমি একজন বিবাহিত মহিলা কিন্তু আমার কিছুদিন পর পর জিনের আসর হয়, আমি নামাজ পড়ি, এখন কি করলে আমি জিনের আসর থেকে রেহাই পাইতে পারি? এ নিয়ে আমার স্বামীর সাথে প্রায় ঝগড়া হয়। জিন নিয়ে স্বামীর সাথে তো ঝগড়া করে লাভ হবে না, এ তো আরো সমস্যা হবে। জিন যদি কার উপর আসর করে তাহলে সুরা ফালাক, সুরা নাস, আয়াতুল কুরসি এগুলো পড়বেন, এগুলি ফু দিবেন, জিনের আসর হওয়ার কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুষ্ট জিন, দুষ্ট শয়তান, দুষ্ট মানুষ, এগুলির কোনো অনিষ্টতা তার উপরে কাজ করবে না, যদি সুরা ফালাক সুরা নাস যেভাবে আমি আগে বলেছি ওই রকম যদি আমল করে। এখন মোনাজাত হচ্ছে, আল্লাহুম্মা আমিন। মা বোনেরা হাত তুলে মোনাজাত করুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, আমরা হাজার হাজার মা বোনেরা ভাইয়েরা মিলে হাত তুলেছি, মেহরবানি করে আমাদের জিন্দিগির সকল গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের মা বাপ মুরব্বী যারা কবর এসে আছে, কবর গুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগীরা, সবাই পড়েন, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা আমাদের দাদাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যার যা মারা গেছে প্রত্যেকের রুহে পড়ে আল্লাহ সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ তাআলা মা বোনেরা নিজেদের কাজ কাম ফেলে রেখে কষ্ট করে এসছেন, আল্লাহ তাআলা মা বোনদের জিন্দগি গোনা মাফ করে দাও, মা বোনদের রোগ ব্যাধি আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও, যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না আল্লাহ তাআলা তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে যাদের মিল মহব্বত নাই তুমি দয়া করে মিল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ তাআলা মা বোনদের এমন জীবনযাপন করার তৌফিক দাও যাতে করে কিয়ামতের দিন হযরত আয়েশা হযরত খাদিজার সঙ্গে জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছে তাদের উপরে তুমি রহম করো। রব্বুল আলামিন এই মাহফিলে বহু টাকা তারা খরচ করেছেন, আল্লাহ তাআলা তারা যেন কোনো কারো কাছে, বিদ্যুৎ বিভাগের কাছে, ডেকোরেটরের কাছে, মাইকলার কাছে, প্রেসের কাছে তারা যেন ঋণগ্রস্ত না থাকে, এজন্য তোমার বান্দা বান্দিদেরকে আল্লাহ তাআলা মুক্ত হাসতে সাহায্য করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আজকে এই তিন দিন মাহফিলের শেষ দিন, আচ্ছা আল্লাহ তাআলা তুমি বিকেলবেলায় তোমার বান্দা বান্দিদেরকে হাজির করে দিয়ে তোমার নিজস্ব ইন্তেজামে কথা বলার তৌফিক দান করে দিও। এই মাহফিলে যে ধরনের কথা বললে তোমার বান্দা বান্দিদের উপকার হয় সেই ধরনের কথা বলার তৌফিক তোমার এই গোলামকে দান করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.
ইসলামী গানের জগতে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী সাইমুম শিল্পী গোষ্ঠীর প্রযোজনায় প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী আবুল কাশেমের নতুন অ্যালবাম জজবা।
আমি কি যায় নামাজে আমাকে ধরে রাখতে পারি, আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবীও তার সব সম্পদ, জান্নাতে একটি সুই পরিমাণ জায়গার সামান্য, এই পৃথিবী ও তার সব সম্পদ, জান্নাতে একটি সুই পরিমাণ জায়গার সামান্য। সুবহানাল্লাহ 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 ওয়া বিহামদিহি আদাদ খালকিহি
আদাদ খালকিহি
ওয়া রিদা নাফসিহি
ওয়া রিদা নাফসিহি
জিনাতা আরশিহি
জিনাতা আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি